বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 28 এপ্রিল, 15 বৈশাখ এবং ফার্সি 8 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ভিয়েনায় চলমান পরমাণু বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতের রাজনৈতিক অভিলাষ নস্যাৎ করেছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলাম ছিলেন বলে প্রেসিডেন্ট রুহানির মন্তব্য। বললেন ইহুদিবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন শহীদ সোলাইমানি। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তিনি বলেছেন সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। বাংলাদেশে করোনার বিস্তার রোধে চলমান বিধিনিষেধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং ভারতে করোনায় মৃত্যু 3,293 জনের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্তে আমেরিকা ও ন্যাটো জোটের উস্কানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন এই অপতৎপরতার ফলে ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে। তিনি মঙ্গলবার দোশাম্বে শহরে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা সিএসটিওর ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শৈগু বলেন আমেরিকা ও ন্যাটো ইউরোপে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাতে এই মহাদেশে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন ইউক্রেনে জাতীয়তাবাদী চেতনা উস্কে দেওয়া হচ্ছে যা রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন জেনারেল কাসেম সোলাইমানি ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। তিনি আঞ্চলিক পররাষ্ট্রনীতি নির্ধারণে সরকারের সবচেয়ে ভালো উপদেষ্টা ছিলেন। আজ মন্ত্রিসভার বৈঠকে তিনি একথা বলেন। রুহানি আরও বলেন এখন ইহুদিবাদী ইসরায়েল তাদের আঞ্চলিক সহযোগী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উগ্রপন্থীদের ক্ষোভের সময়, কারণ তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকার আগের প্রেসিডেন্টরাও ইহুদিবাদীদেরকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন। রুহানি বলেন যারা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হতে ট্রাম্পকে উস্কানি দিয়েছিল তারা হল এই ইহুদিবাদীরা।
একইভাবে তারা ট্রাম্পকে দিয়ে বাইতুল মোকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। এছাড়া ফিলিস্তিনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন, এর পেছনেও ছিল ইহুদিবাদীরা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর। সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়, একই সঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ। সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে তার দেশের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, তিনি আশা করেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে এবং আলোচনায় বসবে। দুই মাস আগে সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করেছে, তবে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার এই প্রস্তাবকে অবাস্তব হিসেবে আখ্যায়িত করে বলেছে, যুদ্ধবিরতির প্রথম পদক্ষেপ হিসেবে সৌদি আরবকে হামলা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের একটি গোপন সাক্ষাৎকারের খণ্ডিত অংশ প্রকাশ করার ঘটনায় জড়িতদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি সাক্ষাৎকারটি প্রকাশ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনা দেশের জাতীয় স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। রাবি মঙ্গলবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এমন একটি কুখ্যাত টেলিভিশন নেটওয়ার্ক এই সাক্ষাৎকারের অডিও প্রকাশ করেছে যেটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইরানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ইরানের ক্ষতি করার লক্ষ্যে বাছাই করা কিছু অংশ চুরি করে প্রকাশ করা হয়েছে। আলী রাবি বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও সংহতির প্রতি বিশ্বাসঘাতকতা করে কারা এই অডিও প্রকাশ করে দিয়েছে তা খুঁজে বের করতে প্রেসিডেন্ট রুহানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সাক্ষাৎকারটিতে দৃশ্যত পররাষ্ট্রমন্ত্রী জারিফ দেশের সামরিক বাহিনীর সমালোচনা করেছেন এবং বলেছেন, সরকারকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা করা হয়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা বিস্তার রোধে চলমান বিধিনিষেধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। আগামী 5 মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এযাবৎ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,305 জনে। এছাড়া নতুন করে আরও 2,995 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, রাজশাহী বিভাগে 5 জন, খুলনা বিভাগে 7 জন, বরিশাল বিভাগে 5 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুর বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। সরকারি হাসপাতালে 49 জন এবং বেসরকারি হাসপাতালে 27 জন এবং বাসায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 358টি ল্যাবে 28,206টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার 10.48% আর মৃত্যুর হার 1.50%। এদিকে দেশে করোনা বিস্তার রোধে চলমান বিধিনিষেধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 5 মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। বিধিনিষেধ চলাকালে গণপরিবহন এবং অফিস আদালত বন্ধ থাকবে, তবে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়িয়ে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হয়েও রাজনৈতিক অভিলাষ থেকে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। হেফাজতের নেতাদের রাজনৈতিক অভিলাষ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী সেটা নস্যাৎ করে দিয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী তার ধানমন্ডির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত যে ঘটনার জন্ম দিয়েছিল, ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো যায় কিনা সেই উদ্দেশ্যে হেফাজতে ইসলাম সহিংসতা চালিয়েছিল। হেফাজতে ইসলামের নেতাদের নামে দায়ের হওয়া মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতের ফিনান্স যারা করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে, তদন্ত শেষে আমরা এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারব। ভারতে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ৩২৯৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ২০১১৮৭ জনে পৌঁছেছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০১১৮৭ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৭৯,৯৭৭৭ জন। আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৬০,৯৬০ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। একই সময়ে ৩২৯৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৮,১৭,৩৭১ জন। অন্যদিকে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থাকা সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৭৮,৭০৯। চলতি বছরের পয়লা এপ্রিল করোনায় নয়া সংক্রমণ ছিল ৭২,৩৩০, মৃতের সংখ্যা ছিল ৪৫৯, কিন্তু আজ ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এক তথ্য বিবরণীতে প্রকাশ, বিগত ২৪ ঘন্টায় ৩৬০,৯৬০ জন আক্রান্ত এবং ৩২৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে এ পর্যন্ত ১৪,৭৮,২৭৭ জনের করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। দেশে ১,০০,০০০ করোনা সংক্রমণ হতে সময় লেগেছিল ১১০ দিন, কিন্তু মাত্র ৪৫৪ দিনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯,৯৭৭ জন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইয়েমেনিরা আজ ভোরে আবারও সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইয়েমেনিদের নিজস্ব ড্রোন কাসেফ K2 ব্যবহার করে সৌদি আরবের কিং খালিদ ঘাঁটিতে আঘাত হেনেছি আমরা। সৌদি আরবের অব্যাহত আগ্রাসন ও অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান। জেনারেল সারি আরও জানান, ইয়েমেনি ড্রোন নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিমানবাহিনী সৌদি আরবের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বৃদ্ধি করেছে। এর মধ্যে আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে জনপ্রিয় হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW ইহুদিবাদী ইসরায়েলকে বর্ণবিদ্বেষী সরকার উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, HRW তার প্রতিবেদনে ইসরায়েলকে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণ ও তাদের প্রতি নির্যাতনের অপরাধে দায়ী করেছে। তবে মৌলিকভাবে বর্ণবিদ্বেষী পরিভাষাটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার ১২৩ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে ইহুদিবাদে ইসরায়েলকে বর্ণবিদ্বেষী সরকার আখ্যায়িত করে বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছেন, কাজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উচিত তাদের বিচার করা। আন্তর্জাতিক আইনে বর্ণবাদকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে ইরানের প্রতিনিধি বলেছেন, ইরানের কর্মসূচি ও লক্ষ্যের বিষয়টি স্পষ্ট, আর তা হচ্ছে আমেরিকার চাপে দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা একবারে উঠিয়ে নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইরানের সংসদ স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নামে যে প্রস্তাব পাশ করেছে, দেশটির সরকার তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এবং ইউরোপীয়রাও তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হওয়ার পর ইরান এই পদক্ষেপ নেয়। পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইরান ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইরান ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে যোগ দিয়েছে। ভিয়েনায় চলমান আলোচনায় ইরানের কর্মসূচি ও লক্ষ্যের বিষয়টি স্পষ্ট, আর তা হচ্ছে আমেরিকার চাপে দেওয়ার সমস্ত নিষেধাজ্ঞা একবারে উঠিয়ে নিতে হবে এবং সত্যিই নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করেই ইরান পরবর্তী পদক্ষেপ নেবে এবং নিশ্চিত হওয়ার পরই নিজের প্রতিশ্রুতিতে ফিরবে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গতকাল ভিয়েনায় যৌথ কমিটির বৈঠক শেষে প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতার পর সাবেক প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকাল পর্যন্ত সময়ে ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সবই সেগুলোকে প্রত্যাহার করে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি ভিয়েনা বৈঠকে দুটি ওয়ার্কিং কমিটি গঠনের কথা উল্লেখ করেন, যাদের কাজ হবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্র সৃষ্টি করা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি তৃতীয় ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়ে আজ থেকে শুরু হওয়া ভিয়েনা বৈঠকের কথা উল্লেখ করে বলেছেন, এদের কাজ হবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল কিনা তা যাচাই করা এবং সব পক্ষের প্রতিশ্রুতি পালনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় ভিয়েনায় চলমান আলোচনা গ্রহণযোগ্য ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে, তবে আলোচনা প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা অতীতে দেখা গেছে দীর্ঘ আলোচনা করেও সংকট সমাধানে তা কোনো ভূমিকা রাখতে পারেনি। পর্যবেক্ষকরা বলছেন, কিছু কিছু আশাবাদ সত্ত্বেও পরমাণু সংক্রান্ত আলোচনা থেকে খুব ভালো কোনো ফলাফল বের করে আনা অত সহজ হবে না। স্বপক্ষ যদি সত্যিই আন্তরিক হয়ে থাকে তাহলেই কেবল আলোচনায় ইতিবাচক ফল পাওয়া যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হয়েও রাজনৈতিক অভিলাষ থেকে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এদিকে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেছেন হেফাজত ইসলামের মহাসচিব। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হয়েও রাজনৈতিক অভিলাষ থেকে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। হেফাজতের নেতাদের রাজনৈতিক অভিলাষ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী সেটা নস্যাৎ করে দিয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী তার ধানমন্ডির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে অংশগ্রহণ করবে না এবং তারা রাজনৈতিক ঊর্ধ্বে থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা সবসময় রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে আমাদের চিহ্নিত যে জঙ্গি চিহ্নিত সন্ত্রাসী যারা সবসময় রাষ্ট্রের একটা অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় মাঝে মাঝে আমরা দেখেছি। এবারও এই ধরনের একটা ঘটনা ঘটনার একটা প্রচেষ্টা তারা করেছিল।
হেফাজতে ইসলামের নেতাদের নামে দায়ের হওয়া মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা বাবুনগরের বিরুদ্ধে 2013 সালে মামলা ছিল, সে সময় তিনি আটক হয়েছিলেন, পরে জামিনে মুক্ত হন তিনি। তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সবগুলোই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান।
যে সমস্ত মামলাগুলি হয়েছে সেগুলি আইন অনুযায়ী সেগুলো ব্যবস্থা হবে, সেগুলি অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি এটা বারবার বলছি, যেই অপরাধ করবেন সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা।
এদিকে সম্প্রতি সারা দেশে গ্রেপ্তারকৃত আলেম ওলেমাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। গত মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা নুরুল ইসলাম বলেছেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পুলিশ সারা দেশে একের পর এক আলিম ওলামাদের গ্রেপ্তার করছে। পবিত্র রমজান মাসে তাদেরকে যেভাবে গ্রেপ্তার ও হয়রানি করছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আলেম ওলেমারা থানায় ও কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন, তাদের ইবাদত বন্দেগিতে খুবই সমস্যা হচ্ছে। গ্রেপ্তার হওয়া আলেমদের বেশিরভাগই কোরআনে হাফেজ। প্রতি বছর তারা হাজার হাজার মুসল্লিকে নিয়ে এই রমজানে তারাবিসহ নামাজ আদায় করেন, কিন্তু গ্রেপ্তারের কারণে তাদের থানা হাজতে এবং জেলে দিন কাটছে। আল্লামা নুরুল ইসলাম আরও বলেন, এই পবিত্র রমজান মাসে আলেমদের একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলাম ছিলেন বলে প্রেসিডেন্ট রুহানির মন্তব্য। বললেন, ইহুদিবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন শহীদ সোলাইমানি। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তিনি বলেছেন সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। বাংলাদেশে করোনার বিস্তার রোধে চলমান বিধিনিষেধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এবং ভারতের করোনায় মৃত্যু 3,293 জনের। এবারে আরও কিছু খবর। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী এই তিন দেশের প্রতিনিধিরা মঙ্গলবার এক বৈঠক থেকে এ আহ্বান জানান। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা বৈঠক শুরু হওয়ার আগে ত্রিদেশীয় এ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন। উত্তর কোরিয়া মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ডেইলি এনকে আজ এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিশ্বস্ত সামরিক সূত্রে এটা নিশ্চিত হয়ে গেছে যে উত্তর কোরিয়া এমন এক ধরনের ছোট ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে যা লক্ষ্যবস্তু শনাক্তের পাশাপাশি হামলাও চালাতে পারবে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.